ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ, পৌঁছি ইজাজ বেন হিউসেন। ইসরায়েলে নতুন করে দিনে প্রায় ৫,০০০ সংক্রমণ ধরা পড়লে কর্তৃপক্ষ শুক্রবার ৩ সপ্তাহের জন্য লকডাউন জারি করেছে। বহু হাসপাতাল জানায় নতুন সংক্রমিতদের তারা জায়গা দিতে পারছেন না। ভাইরাস যদিও সারা দেশে ছড়িয়ে পড়েছে, তবে কট্টর গোড়া ইহুদি এবং আরব ইসরায়েলি সম্প্রদায়ের লোকজন এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইহুদি নতুন বছরের উৎসব রশ হাসানা উদযাপনের দিন হাজার হাজার প্রার্থনাকারী একত্রে জমা হয়ে সারাদিন ধরে প্রার্থনায় সামিল হন। এই বিশাল সমাবেশকেই ভাইরাসের কেন্দ্রবিন্দু বলে ভাবা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি আরব সম্প্রদায়ের বিশাল বিয়ের অনুষ্ঠান স্থল ওম আল ফাহামও ভাইরাসের কেন্দ্রবিন্দু বলে বিবেচিত। নতুন জাতীয় লকডাউনের আওতায় স্কুল, রেস্তোরাঁ, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন একজন সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে সেনাশাসনের সিদ্ধান্ত আফগান শান্তি আলোচনার উপরে নির্ভরশীল। জেনারেল ভোটেল ২০১৬ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ অবধি যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গুরুত্ব আরোপ করে বলেন, আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর উল্লেখযোগ্য সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা সংখ্যা ৬,৫০০ থেকে ৪,০০০তে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। সেন্টকমের বর্তমান কমান্ডার মেরিন জেনারেল কেনেথ ফ্র্যাঙ্ক ম্যাকেনজি বলেছেন, নভেম্বর মাসে ৪,০০০ সেনা প্রত্যাহার হবে বন্ধুত্বপূর্ণ সেনা প্রত্যাহারের একটি ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের একজন কনস্যুলার কর্মকর্তা জানিয়েছেন যে বেলারুসে জুলাই মাসে নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত তার বেলারুস আমেরিকান স্বামীর জীবন এখন অত্যাশন্ন ঝুঁকির মুখে। ৪৪ বছর বয়সী ভিতালি স্কালিয়ারভ তার অসুস্থ মাতাকে দেখতে তাদের শহর গোমেলে গেলে সেখানকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে তাকে আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। ভিতালি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পাসপোর্টধারী। ৯ জুলাই তার ৮ বছরের সন্তানকে নিয়ে তিনি তার মার বাড়িতে যান এবং ১১ জুলাই বেলারুসের অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে তার জন্মদিন পালন করার কথা ছিল। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, তিনি চান যেসব বিক্ষোভকারী সহিংসতায় লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে অভিশংসকেরা অভিযোগ আনতে আরও যেন আগ্রাসী হন। ব্যক্তিগত কনফারেন্স কলে মিস্টার বার সমগ্র দেশ জুড়ে আইনজীবীদের উদ্দেশ্যে এই আবেদন জানিয়েছেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর নানা ধরনের প্রতিবাদ বিক্ষোভে জাতীয় অপরাধের অভিযোগ তুলে ৩০০রও বেশি লোককে অভিযুক্ত করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের সমীক্ষায় দেখা যায়, মোলোটভ ককটেল নিক্ষেপ এবং পুলিশের গাড়িতে আগুন লাগানোর মতো গুরুতর অপরাধে অনেককে অভিযুক্ত করা হয়েছে, তবে অন্যান্যদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়নি। তাই প্রশ্ন জেগেছে, এটা হয়তোবা বিক্ষোভ বিলম্বিত করার রাজনৈতিক এক প্রয়াস হতে পারে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে ন্যাশনাল টেকনিক্যাল কমিটি সরকারকে অগ্রিম ভ্যাকসিন কেনার পরামর্শ দিয়েছে। শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি প্রতিবেদন।
করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটি টিকা পেতে সরকারকে অগ্রিম টাকা দিয়ে বুকিং করার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হয়ে কমিটি বলেছে, পৃথিবীর প্রায় সব দেশ টিকা সংগ্রহ নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে। কয়েকটি দেশ টিকা কেনার জন্য অগ্রিমও দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশে বসে থাকার সুযোগ নেই। তাছাড়া কোনো একটি টিকার জন্য কোনো কাজ না করে একাধিক উৎস থেকে সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এছাড়া কোনো কোনো টিকার জন্য প্রয়োজনীয় তাপমাত্রার কোল্ড চেইন ব্যবস্থা চালুর দরকার হয়, যেটা আমাদের দেশে নেই। টিকা নির্বাচনের ক্ষেত্রে সে বিষয়টির দিকে নজর দিতে হবে। আগামী মাসে অনুষ্ঠেয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের পক্ষে মত দিয়েছে কমিটি। জাতীয় পরামর্শক কমিটি তাদের সুপারিশে বলেছে, টিকা প্রাপ্তির পর এর কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে। টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তার ফলো আপ করার ব্যবস্থা থাকতে হবে। কমিটি করোনার টেস্ট আরও বাড়ানোর উপর জোর দিয়েছে, বলেছে তুলনামূলকভাবে টেস্ট কম, এই জন্য বিশেষজ্ঞরা অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের জন্য আবারও তাগিদ দেন। তাদের মতে অ্যান্টিজেন টেস্ট কিটের যে যাচাইকরণ প্রক্রিয়া চালু রয়েছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনের কিটের এখনও অনুমোদন দেয়নি। জাতীয় পরামর্শক কমিটির ধারণা, পিসিআর অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের কার্যক্রম পাশাপাশি চলতে থাকলে করোনা মোকাবেলায় সহায়ক হবে। জনসচেতনতা বাড়ানোর জন্য কমিটি সুপারিশ করেছে, বলেছে প্রকাশ্য স্থানে নমুনা সংগ্রহের বুথ চালু করা দরকার। ওদিকে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 1541 জন। রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয় এ সময় 1923 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ICU নেওয়া হয়েছে। গত 4 সেপ্টেম্বর থেকে অ্যাটর্নি জেনারেল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে এবারে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরে 90,000-এর আশেপাশে ঘোরাফেরা করছে, আস্থা বেড়ে প্রায় 96,500। কোভিডের জেরে রোজ মৃত্যু হচ্ছে 1,100-এর বেশি। এভাবে বাড়তে বাড়তে ভারতে মোট আক্রান্ত 52 লক্ষ ও মোট মৃত্যু 84,000 ছাড়িয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দেশে 96,424 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে 44,531 ও 36,303 জন। আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতের দৈনিক সংক্রমণ অনেক বেশি। গত 1.5 মাস ধরে এই ধারা অব্যাহত রয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। আগামী সপ্তাহে জেনেভায় লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দলের নেতারা পরবর্তী আলোচনার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, এর মাঝে জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকারের প্রধান প্রধানমন্ত্রী ফাইয়েজ আল সারাজ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণের লক্ষ্যে পথ থেকে সরে দাঁড়াবার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আল সারাজ বলেন, অক্টোবরের শেষ নাগাদ নতুন নির্বাহী কর্তৃপক্ষের কাছে আমার দায়িত্ব বুঝিয়ে দেবার আন্তরিক ইচ্ছা ব্যক্ত করছি। লিবিয়ার আলোচকরা গত সপ্তাহে মরক্কোতে আলোচনায় কতগুলো নীতি নির্ধারণী সিদ্ধান্তে পৌঁছান, যার মধ্যে অন্যতম হচ্ছে 2021 সালের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠান এবং লিবিয়ার 3টি ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে ক্ষমতাসীন কাউন্সিলের পদের বিভাজন করা। শনিবার ইরানের কুস্তিগিরের মৃত্যুদণ্ড দেবার পর ইরানি একজন আইনজীবীর আশঙ্কা যে তার মক্কেল সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়ের রাজনৈতিক বন্দীকেও হয়তোবা মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। আইনজীবী সালে নেকবাখত বলেন, ইরানের সর্বোচ্চ আদালত কুর্দিবন্দী হেদার হোরবানির পুনর্বিচারের অনুরোধ নাকচ করে দিয়েছে, তাই কর্তৃপক্ষ যেকোনো সময় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। 2016 সালে ইরানের কুর্দিস্তান প্রদেশের কামিয়ারান শহরে ইরানের দুর্ধর্ষ সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC-র 3 জন সদস্যের মৃত্যুর সঙ্গে তাকে সম্পৃক্ত করা হয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজ এ। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
করোনাকালে বাংলাদেশ সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি তার অনুদান তহবিলকে বাড়ানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবির ঢাকা অফিস এক বিবৃতিতে বলেছে, তারা করোনা সংকট কাটিয়ে উঠতে দেশগুলোর উন্নয়নে আগামী 2021 থেকে 2024 সাল পর্যন্ত চার বছরের জন্য তাদের উন্নয়ন তহবিল $50 কোটি বাড়িয়ে $400 কোটি উন্নীত করেছে। এর আগে 2017 থেকে 2020 সাল পর্যন্ত চার বছরে এই তহবিলের পরিমাণ ছিল $350 কোটি। বিবৃতিতে বলা হয়েছে, এডিবির অনুদান তহবিলের 58% বা $230 কোটি যোগান দেবে 30টি দাতা দেশ এবং বাকি $170 কোটি বা 42% অর্থায়ন আসবে এডিবির সাধারণ মূলধন সংস্থান থেকে। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড বা অনুদান ফান্ড বৃদ্ধির জন্য দাতাদের সমর্থনকে গভীরভাবে প্রশংসা করে বলেছেন, যারা এই অনুদান ফান্ড বৃদ্ধি করেছে সেইসব দেশও করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের চাপে রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে করোনা সংকটে এই অনুদান ফান্ড এই অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও দুর্বল দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
কিছু বাহিনী ফিরে গিয়েছে, শীঘ্রই ফিরিয়ে নেওয়া হতে পারে আরো কিছু কেন্দ্রীয় বাহিনী। এই অবস্থায় পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য তৈরি হচ্ছে রাজ্য পুলিশের আরও একটি বিশেষ বাহিনী, স্পেশালি ট্রেন্ড আর্মড স্ট্র ব্যাটালিয়ন বা স্ট্র। পশ্চিমবঙ্গে নবনিযুক্ত কনস্টেবলদের মধ্য থেকে 200 জনকে বেছে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি দেবাশিস রায়। খড়গপুরের সালুয়ায় ইএফআরের কাউন্টার ইমার্জেন্সি ইউনিটে এই প্রশিক্ষণ চলছে। সেখানে একসঙ্গে 200 জন জওয়ান প্রশিক্ষিত নিতে পারেন, কিন্তু করোনাকালে দূরত্ববিধি মানতেই সংখ্যাটা অর্ধেক করা হয়েছে। 200 জনের প্রশিক্ষণ হবে 2 দফায়। 84 দিনে প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হবে জঙ্গলমহলে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারতের পুরুষদের ফ্যাশন ডিজাইনের অন্যতম পথিকৃৎ শর্বরী দত্তকে গতকাল গভীর রাতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার বয়স হয়েছিল 73। কলকাতায় ব্রড স্ট্রিটের বাড়ির একতলায় তিনি একা থাকতেন, দোতলায় থাকেন তার পুত্র ও পুত্রবধূ। তারা জানাচ্ছেন গতকাল সারাদিন তাকে ফোন করে পাওয়া যায়নি। রাত 12টার পর ওরা খোঁজ নিতে দোতলা থেকে নিচে নেমে দেখতে পান শর্বরী দত্ত বাথরুমে পড়ে আছেন। ডাক্তার এসে পরীক্ষা করে জানান মৃত্যুর কারণ সম্ভবত স্ট্রোক, তবে যেহেতু তাকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে এটির তদন্ত করছে। কবি অজিত দত্তের মেয়ে শর্বরী দত্তের স্বামী আলো দত্তও ছিলেন ডিজাইনার। শর্বরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ছেলেদের পোশাককে ভারতীয় তথা বাংলার ফ্যাশনের বস্তু করে তোলা। তার জন্য ডিজাইনার বললে তিনি আপত্তি করতেন, বলতেন, আমি শুধু পুরনো ডিজাইন নতুন করে তুলে ধরেছি, সেগুলোকে মানুষের কাছে এনেছি, মেয়েরা ফ্যাশন করলে ছেলেরা বাদ যাবে কেন। বলিউড, টলিউড, ক্রিকেটের বহু তারকাও শর্বরীর ডিজাইন করা পোশাক পরে অনুষ্ঠানে যেতেন। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বহু তারকাই ওর ফ্যাশন ডিজাইনের ভক্ত ছিলেন। কলকাতার বিখ্যাত শরদিয়া পণ্ডিত অনিন্দ বন্দ্যোপাধ্যায় শর্বরী দত্তকে চিনতেন, তার কথায়,
ফ্যাশন ডিজাইনিং বলতে আমরা মনে করতাম যে যারা মেয়েদের পোশাক আশাক ডিজাইন করে, শর্বরী দত্তই প্রথম যিনি ছেলেদের পোশাক আশাক ডিজাইন করতে শুরু করেন। সেই অর্থে উনিই পথিকৃৎ, যদিও উনি নিজেকে রিভাইভালিস্ট বলতেন, অর্থাৎ বলতেন যে এগুলো আগে সব কিছুই ছিল, উনি এদের একটা পুনর্জীবন দিয়েছেন।
শর্বরী দত্তের এই অকাল মৃত্যুতে কলকাতা একজন নামী ডিজাইনার হারালো, আর ভারতে পুরুষদের এথনিক ফ্যাশনও কিছুটা দরিদ্র হয়ে গেল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
বন্দরনগরীর চট্টগ্রামে মাঠ সংকটে ঝিমিয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। চট্টগ্রামের আউটার স্টেডিয়াম নামের মাঠটিতে একসময় অনুশীলনের মাধ্যমে ব্যস্ত সময় কাটাত নানা বয়সী ক্রীড়াবিদরা, কখনো ফুটবল, কখনো ক্রিকেট, নানা ইভেন্টে অনুশীলন হতো দিনভর। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, তামিম ইকবাল কিংবা তারকা ফুটবলার আশিস ভট্টের মতো জাতীয় পর্যায়ে ভূমিকা রাখা অনেক ক্রীড়াবিদদেরই হাতে খড়ি চট্টগ্রামের এই আউটার স্টেডিয়ামে। এখন আর নেই সেই অবস্থা, বেদখল হয়ে গেছে মাঠটি। মাঠে খেলাধুলা না থাকায় অনেকেই নেশাগ্রস্ত হচ্ছেন বলে জানান ক্রীড়াবিদরা।
এই মাঠের মধ্যে তামিম ইকবাল খেলে উঠছে, আকরাম খান খেলে উঠছে, সবাই জাতীয় টিমের প্রায় প্লেয়ার চিরাং দিকে এই মাঠে থেকে গিয়ে উঠছে। আমি ওই কারণেই বলতে চাচ্ছি এই মাঠে কি ওরা একটু চোখ দেখ, ভালো মতো দেখুক।
স্টেডিয়াম গরম করে এখান থেকে নালার পানি আসে, আমাদের মাঠটা নষ্ট করে দিয়েছে। পানির জন্য আমরা খেলতে পারতেছি না। আমরা সবাই এখানে ফুটবলও খেলি, ক্রিকেটও খেলি, এখানে আমরা আগের মতো মাঠ পাচ্ছি না।
ফুটবল খেলারও জায়গা নাই, ক্রিকেট খেলারও জায়গা নাই। ছেলেরা নেশাগ্রস্ত হচ্ছে, মাঠের কোনায় যাচ্ছে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে নেশা করতেছে। আমি মেয়রকে আবেদন জানাবো যে মাঠ ঠিক করে দেওয়ার জন্য, খেলার জন্য, যেহেতু দেখেন আমরা ফুটবল নিয়ে আসছি, ফুটবল খেলতে পারতেছি না, বাধ্যতামূলক ছোট একটা জায়গা আছে, এখানে ক্রিকেট খেলতে হচ্ছে।
মাঠ সংকটের কারণে শিশু কিশোরা একদিকে যেমন খেলাধুলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্টরা।
আমরা এখানে খেলতে পারি না, এখন এখানের মধ্যে বৃষ্টি হলে পানি জমে যায়, এখানের মধ্যে আরও অনেক মানুষেরা এখান থেকে হোটেল থেকে ময়লা টময়লা ফেলায়, ময়লা ফেলাইলে তো আমাদের আর খেলতে পারবো না।
আমরা আগে যেভাবে ফুল মাঠটা আমরা ব্যবহার করতে পারতাম, সেভাবে পুরো মাঠটা এখন ব্যবহার করা যায় না, যার কারণে এখানে মাঝখানে পানি উঠার বৃষ্টির সময় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না।
আমরা যে স্টেডিয়ামে প্র্যাকটিস করি ওখানেও পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই, যার কারণে আমাদের প্র্যাকটিসের জন্য অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আমরা চাই এখান থেকে ছেলেরা যেন জাতীয় দলে খেলতে পারে, সেই প্রত্যাশা করতেছি।
মাঠ সংকট কাটানো গেলে আবারও হারানো গৌরব ফিরে পাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন, এমনটাই মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন, ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন।
জাতিসংঘের 75তম সাধারণ পরিষদ মঙ্গলবার নিউ ইয়র্ক শহরে এক অন্যরকম আমেজে শুরু হয়েছে। সভা এবং বক্তৃতা দুটোই চলছে, কিন্তু নেই কোনো ভিড়, নেই কোনো ট্রাফিক।
এবছর আমাদের বৃহৎ আইকনিক সাধারণ পরিষদ কক্ষে থেকেই একটি ভিডিও বিবৃতি দেওয়া হবে এবং প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে একজনকে সাধারণ পরিষদ কক্ষে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।
তবু নতুন অনলাইন এই ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার জন্য বিশ্ব নেতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানালেন জাতিসংঘের মুখপাত্র ব্রেন্ডন ভার্মা।
এবছর আমাদের প্রায় 120 জন রাষ্ট্রপ্রধান আছেন যারা ভিডিও বার্তার মাধ্যমে তাদের বক্তব্য দেবেন। এছাড়াও প্রায় 54 জন সরকার প্রধান রয়েছেন, যার মধ্যে প্রধানমন্ত্রীও রয়েছেন। এর আগে 70-80 জন রাষ্ট্রপ্রধান বক্তব্য রেখেছেন সাধারণ সভায়।
নিউ ইয়র্কবাসীরা এবছর বিজি পর্যটকদের অনুপস্থিতি নিয়ে মিশ্র অনুভূতি প্রকাশ করেছে।
আমি এই পাড়ায় থাকি এবং প্রায় 5 বছর ধরে আছি। এই সময়টি সাধারণত খুব ব্যস্ত থাকে চারপাশ এবং রাতে একটু বিপজ্জনক অনুভব করতাম। এবার জাতিসংঘ অধিবেশন নেই, তাই আমি আনন্দিত।
এটি আসলে একটি বড় অনুষ্ঠান এবং সারা বিশ্বের মানুষকে দেখে একরকম উদ্দীপনা কাজ করে। এই পৃথিবীকে আরো সুন্দর করে তোলার একটি প্রয়াস থাকে এই নেতাদের।
যদিও নিউ ইয়র্ক শহর কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে করোনার বিস্তার রোধ করতে পেরেছে, তবে বিশেষজ্ঞদের মতে পূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার হতে বছরের পর বছর লেগে যেতে পারে। হাজার হাজার আন্তর্জাতিক অংশগ্রহণকারী নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ শহরের এই আর্থিক বোঝা কমাতে পারত, কিন্তু এই বছরের অনলাইন পদ্ধতির কারণে তা সম্ভব হচ্ছে না।
এই সড়কের শেষ মাথায় জাতিসংঘ ভবন। সাধারণত শত শত লোক এখানে সকালের নাস্তা, দুপুর এবং রাতের খাবার খেতে আসে।
অন্যদিকে নিউ ইয়র্কবাসীরা ম্যানহাটনের কিছু অংশ জুড়ে বিস্তৃত গাড়ির দীর্ঘ লাইন বা অতিথিদের জন্য রাস্তা বন্ধ থাকা এর কোনো কিছুই মিস করবে না, যা সাধারণত ঘটে থাকে যখন সাধারণ পরিষদের অধিবেশন আরম্ভ হয়।
আমার ভেবে ভালো লাগছে যে এবার যানজট কম হবে। এটা এক ধরনের বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে যে পুরো বিশ্বকে থমকে দিয়েছিল এক ভাইরাস। আমি আশাবাদী আগামী বছর সেই চিরাচরিত রূপ ফিরে আসবে।
অ্যারন ফেডারের পক্ষে সঞ্জানা ফিরোজ, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
অর্থনীতিবিদ এবং পরিবেশবিদ, বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর নজরুল ইসলামের সঙ্গে নিউ ইয়র্ক থেকে তিনি আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন। সারা বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রে COVID-19 করোনা ভাইরাসের সংক্রমণে কোটি কোটি মানুষের অসুস্থতা, লক্ষ লক্ষ মানুষের প্রাণান্ত, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলবর্তী রাজ্য ক্যালিফোর্নিয়া, অরেগন, ওয়াশিংটনের বনাগ্নির দাবানলে লক্ষ কোটি ডলারের ক্ষয়ক্ষতি, বহু মানুষের জীবন অবসান, যুক্তরাষ্ট্রেরই মেক্সিকো উপসাগরবর্তী উপকূলীয় রাজ্য অ্যালাবামা, মিসিসিপি এবং ফ্লোরিডা, বিশেষ করে ফ্লোরিডা প্যানহ্যান্ডেলের তটবর্তী এলাকায় গুঁড়ি মেরে আসা মন্থর গতির ভয়ঙ্করী সামুদ্রিক ঘূর্ণি স্যালির ডানা থেকে ঝরা বৃষ্টি প্রায় 30 ফুট পর্যন্ত চড়তে পারে। এসবের মধ্যে আমরা যারা কিনা মানুষ নামে পরিচিত, তারা কতখানি, কিভাবে, কেন দায়ী বলে আপনার মনে হয় পরিবেশবিদ হিসেবে?
এক্ষেত্রে নিঃসন্দেহে পরিবেশ প্রকৃতির প্রতি তো মানুষের যে অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড এবং উন্নয়ন এবং প্রবৃদ্ধি এগুলোর যে ধারায় চলছে সেইটার একটা প্রতিক্রিয়া ধীরে ধীরে দানা বাঁধছিল এবং ক্রমশ সেটা তীব্র হচ্ছে। এই প্রকৃতি বিরুদ্ধ বিভিন্ন কার্যক্রমের একটি পরিণতি তো আমরা জানি যে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে বিভিন্ন যে প্রতিক্রিয়া তার মধ্যে একটি যেটাকে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, সেটা কিন্তু বহু আগে থেকেই জলবায়ু বিষয়ে যারা গবেষণা করছিলেন তারা এ ব্যাপারে বলে আসছিলেন এবং সতর্ক করে আসছিলেন যে এই ধরনের যেটা চরম প্রাকৃতিক ঘটনা বলি, ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস অথবা এই ধরনের অসময়ে অতি পরিমাণ বৃষ্টি এবং এই ধরনের আগুন যেটা বনের ইত্যাদি, এগুলো ঘটবে এবং এগুলো ঘন ঘন ঘটবে এবং এগুলো ব্যাপকতা বৃদ্ধি পাবে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে যেই সতর্কবাণী অথবা যে আগে বিজ্ঞানীরা করছিলেন সেটা ইতিমধ্যে এখন চাক্ষুষ হচ্ছে বন আমাদের চোখের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে ঘূর্ণিঝড় গুলো সংখ্যা বাড়ছে, এগুলোর ব্যাপকতা বাড়ছে, এবং এই দাবানল, যেটা দাবানল আগেও হতো কিন্তু এত ব্যাপক এবং এত বেশি ঘন ঘন এটা আগে দেখা যায়নি। এবং আমরা এটা শুধু ক্যালিফোর্নিয়া এখন দাবানল, কয়েক বছর আগে আমরা দেখেছি গ্রিসে এমন দাবানল যে মানুষ তখন তারা সমুদ্রে ঝাঁপ দিয়ে সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এটা খুব মানে একটা কাজে এই এবং কোভিড এর কথা যেটা বললেন, কোভিড ও যেটা জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রোগ্রামের যে এক্সিকিউটিভ ডিরেক্টর উনি চমৎকার আর্টিকেল লিখেছিলেন এবং দেখিয়েছেন যে এই ধরনের যে প্যান্ডেমিক এবং এপিডেমিক যেগুলো নতুন নতুন হচ্ছে অধিকাংশ এগুলোকে বলা হয় জুনোটিক। জুনোটিক হচ্ছে এটা এটা অরিজিনাল অ্যানিমাল ওয়ার্ল্ড থেকে জার্মটা ভাইরাসটা এসে হিউম্যান ওয়ার্ল্ডে ট্রান্সমিট করে এই এই ভাইরাস গুলো জন্ম হচ্ছে এবং সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যেটা হচ্ছে এর কারণ হচ্ছে যে বন্য যেটা ছিল বন্য প্রাণীদের যে আবাসস্থল সেই আবাসস্থলের উপরে মানুষের হামলা, অর্থাৎ সেই আবাসস্থলের ভিতরে গিয়ে মানুষ বাড়ি বানাচ্ছে, জবরদখল করছে অথবা বন উজাড় করে সে তাদের তাদের আবাসস্থল সংকুচিত করে ফেলছে, ফলে তারা মানুষের জনপদে আসতে বাধ্য হচ্ছে। অনেক জায়গায় তো এই ধরনের বন্য প্রাণীকে হত্যা করা হচ্ছে, অনেক জায়গায় তাদের মানে ইসের জন্য আহার হিসাবে ব্যবহার করার জন্য ইত্যাদি। কাজে এই সমস্তটাই আপনি যে কথাগুলো বললেন, এই কোভিড বলেন, দাবানল বলেন, ঘূর্ণিঝড় বলেন ইত্যাদি, এই সমস্তটাই এই যে প্রকৃতির প্রতি অবহেলাকারী যে একটা অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়া বহু বছর ধরে চলে আসছে সেটাই আমরা বহিঃপ্রকাশ হিসাবে দেখতে পাই।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করা হয়তো সম্ভব নয় সব ক্ষেত্রেই, তবু এর দোষ প্রশমিত করা তো যাই, পরিবেশ বিজ্ঞানী হিসেবে আপনি কি বলেন?
রোষ প্রশমিত করার ক্ষেত্রে বেশ সীমাবদ্ধতা আছে। ধরেন যেমন এই যে ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাসের যে সংখ্যা পাওয়া, এটা প্রতিহত করা, এই প্রক্রিয়া প্রতিহত করার ক্ষেত্রে সীমাবদ্ধতা, কিন্তু আপনি যেটা করতে পারেন যে এর ফলশ্রুতি যা হবে, অর্থাৎ যে পরিমাণ ক্ষয় হবে, জনক্ষয় অথবা সম্পত্তি ক্ষয় ইত্যাদি, সেক্ষেত্রে আপনি চেষ্টা করলেন এটা কমানোর জন্য, প্রশমিত করার জন্য। যেমন এর আগে ক্যাটারিনা হারিকেন হয়েছে, সেটা তারপরে দাবি উঠলো যে এখানকার বাঁধগুলোকে হারিকেন ক্যাটাগরি ফাইভ এর উপযোগী করে পুনর্নির্মিত করা হোক অথবা আরো বেশি উঁচু করা হোক, আরো বেশি শক্তিশালী করা হোক। সেটা সেভাবে হয়নি, কিন্তু সেই ধারায় এবং এ নিয়ে বিতর্ক আছে যে কোন ধারাতে আসলে অগ্রসর হওয়া সঠিক হবে, কিন্তু মনে করেন যে সেটা করা হলো তাহলে হয়তো ক্যাটাগরি ফাইভ এর নিচে হারিকেন হলে যেমন ক্যাটাগরি ফোর অথবা থ্রি ততটা ক্ষয়ক্ষতি যতটা আমরা হারিকেন ক্ষেত্রে ক্যাটরিনার ক্ষেত্রে দেখেছি হয়তো হবে না, সেটা একটা, কিন্তু এটা হবে কি হবে না এটা অনিশ্চিত। কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। কাজেই ক্ষয়ক্ষতি প্রশমনের চেষ্টা করা যেতে পারে, কিন্তু পরবর্তী যে প্রক্রিয়াগুলো এগুলো যদি জায়মান থাকে তাহলে তার ফলশ্রুতি হিসেবে এই যেটাকে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট অথবা চরম আবহাওয়া জনিত যে ঘটনাগুলো সেগুলো ঘটতেই থাকবে এবং দিন দিন আরো বাড়তেই থাকবে।
ডক্টর নজরুল ইসলাম, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. We'll be right back.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn and John Russell. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, state and local officials around the United States have again started rolling back social distancing rules. Officials in some areas had lifted similar restrictions in the past, but reordered them again when coronavirus infections increased. While some Americans welcome the move, health experts warn that it will again increase infections, illnesses, and deaths. In the state of Mississippi, officials are now permitting restaurants to expand their visitor limit to 75%. New Jersey decided to reopen exercise centers and permit indoor dining with limited capacity. Organized sports returned in Michigan, and parts of Florida are now considering an end to mask requirements. Bars can reopen in some parts of Florida at 50% capacity with some safety measures in place. But Florida's three biggest areas, Miami-Dade, Broward, and Palm Beach, are keeping bars closed because of high case numbers. Allie Preston and her husband, Zach, visited the Leon Pub in Florida's capital, Tallahassee. "We've been cooped up for a while. It was nice to have normalcy," Allie told the Associated Press. In other areas, American football fans gathered to cheer on their team without face coverings. Supporters of President Donald Trump attended an indoor campaign event over the weekend outside Las Vegas, Nevada. The event violated a rule set by the state's governor that limits indoor and outdoor gatherings to 50 people. While officials urged face masks, many attendees did not wear them. On Wednesday, the Big Ten, a major college conference, announced it will play football games this season. The move followed decisions by the Big 12 and Atlantic Coast Conferences to also hold games. Just 5 weeks ago, the Big Ten said it would not play sports in autumn because of concerns over player safety. The latest decision came even though many students are still not permitted to return to classes in person. State officials are not the only ones easing social distancing restrictions. In Milwaukee, Wisconsin, the Roman Catholic Archbishop said he will no longer excuse people from in-person worship unless they are sick or are caring for someone who is. Coronavirus infections, however, are rising in Wisconsin.
A new report says the COVID-19 health crisis has greatly harmed worldwide efforts to reduce poverty and improve health care. The Goalkeepers report was released this week by the nonprofit Bill and Melinda Gates Foundation. The report is published yearly to present the latest progress by the organization and its partners. An introductory statement notes that in past reports, the organization has celebrated decades of historic progress in fighting poverty and disease. This year, however, we have to confront the current reality with candor. This progress has now stopped. The Goalkeepers report follows progress on 17 goals that world leaders set in 2015 in an agreement known as the United Nations Sustainable Development Goals. The goals center on ways to end poverty, fight inequality, and reduce climate change by 2030. The report said progress was stopped or slowed in nearly all areas of the UN goals. The COVID-19 pandemic has pushed the extreme poverty level worldwide to 7%. The health crisis has ended a 20-year run of progress, the report found. Already in 2020, the pandemic has pushed almost 37 million people below the $1.90 a day extreme poverty line. The numbers are based on information gathered by the Institute for Health Metrics and Evaluation. The Institute is a research center at the University of Washington. It shares data with the Bill and Melinda Gates Foundation. The report also noted a sharp drop in overall vaccine coverage. The IHME said coverage fell to levels last seen in the 1990s. Child vaccinations for diseases such as measles and diphtheria dropped from a record high of more than 80% last year to 70% in 2020. In other words, we've been set back about 25 years in about 25 weeks, the report said. The report also noted International Monetary Fund predictions that the world economy will lose $12 trillion or more by the end of 2021. That would be the biggest worldwide GDP loss since the end of World War II. The report said there is no such thing as a national solution to a global crisis. All countries must work together to end the pandemic and begin rebuilding economies. I'm Brian Lynn.
Imagine you are watching an American film or television show, a mystery, for example. You hear one of the actors say the following words.
I myself am going to Boston.
You might stop and think about what you heard. Why would the speaker say, I myself? That question will be our subject on Everyday Grammar. Today, we will explore the mysterious world of intensive pronouns. But first, what exactly is a pronoun?
Pronouns are words that take the place of nouns in a sentence. There are three terms you need to understand: personal pronouns, reflexive pronouns, and intensive pronouns. We will explore each in turn. Personal pronouns are words such as my or our. Personal pronouns have different forms depending on where they are in the sentence. They can take the place of the subject, object, and so on. Personal pronouns are the starting place for reflexive pronouns. English speakers generally make reflexive pronouns by adding the terms self or selves to the personal pronoun. For example, in the first person, the singular pronoun my becomes myself. The plural pronoun our becomes ourselves. Before we get to intensive pronouns, let us stop and think about why pronouns are useful. Consider this sentence.
Bob hit Bob while Bob was hammering a nail.
Note that the noun Bob appears 3 times in the sentence. Such a sentence is a little clumsy, much like poor Bob. What if some of the nouns were replaced by pronouns? Then the sentence could be,
Bob hit himself while he was hammering a nail.
Or this,
Bob hit himself while hammering a nail.
In each sentence, the noun Bob appears once. The word himself, a reflexive pronoun, refers to Bob. And the personal pronoun he also means Bob. What about intensive pronouns? Intensive pronouns have the same form as reflexive pronouns. The difference is in how they are used.
In a sentence, the intensive pronoun serves as an appositive, a word or group of words that renames a noun. Appositives tell more information about a noun or noun phrase. Imagine you hear some Americans talking about their favorite food. You might hear one of them say any one of the following lines.
Myself, I prefer pizza. I myself prefer pizza. I prefer pizza myself.
In our examples, the intensive pronoun myself renames the subject of the sentence, the word I. Note that the intensive pronoun appears at the beginning, middle, or end of the sentence. It does not have to appear next to the noun or pronoun that it is renaming, although in many cases it does. You might be wondering why English speakers use the intensive pronoun. It refers to the same thing as the subject of the sentence. What information could it add? The answer is this. The intensive pronoun gives more emphasis or force to a statement. That is why intensive pronouns are sometimes called emphatic reflexive pronouns. If you are unsure whether a word is acting like an intensive pronoun or reflexive pronoun, you can do a kind of test. If you remove the intensive pronoun, the sentence should still be complete. This is because appositives give more information. You can remove the information and the sentence will still work. For example,
I told him myself.
Becomes,
I told him.
Now let's do the same test on a sentence with a reflexive pronoun.
He cut himself while shaving.
If you remove himself, the sentence is no longer complete. We began this report with the line from an imaginary film or television show.
I myself am going to Boston.
Now you know that the speaker used the words, I myself, to add more force to the statement. Perhaps she has had a disagreement with someone else about where to go. Perhaps she wants to show that she has made a different choice. The next time you are watching a program, listen to how the speakers use intensive pronouns. Over time, you will begin to understand the important information that such pronouns can give. I'm John Russell.
From VOA Learning English, welcome to The Making of a Nation. I'm Steve Ember. The United States declared war on Britain in 1812. It did so because Britain refused to stop seizing American ships that traded with France, Britain's enemy in Europe. Sometimes there were also seizures of American sailors. These seizures were known as impressment. Britain finally suspended its orders against neutral trade after a change in government. But the British acted too late. The United States had already declared war. Today, we continue the story of the War of 1812. Most of Britain's forces were battling the soldiers of Napoleon Bonaparte in Europe. Historian and Pulitzer Prize winner Alan Taylor says that as a result, the British could send only a small force to the United States.
And so the British were basically fighting the war against the United States on the defensive in Canada while trying to raid the American coast, using their advantage in the more powerful Royal Navy.
For its part, the United States was far from ready to fight. The country had not fought a war or needed an army for a long time. There were only 8,000 American soldiers. The soldiers, who were young, knew little about war. And the officers who knew about war were old enough to have led troops in the American Revolution. President James Madison named two top generals, 62-year-old Henry Dearborn and 63-year-old Thomas Pinckney. The United States had only a few warships and gunboats with which to face the British Navy, the most powerful naval force in the world. Historian and professor Alan Taylor says the American people were divided about the war.
A majority of them supported the Madison administration and agreed that they tried the embargo, it had failed, and that something had to be done because national honor, they felt, was at stake, and that they needed to stop the British practice of impressment. And they were also upset about the British military aid to these Indian peoples who were restricting American expansion.
Alan Taylor says, for those reasons, many Americans supported the war, particularly in the southern, western, and mid-Atlantic states.
But in New England, most of the people supported the opposition party, the Federalists, and they were very bitter about the war. They felt that it was really being waged for illegitimate reasons, that diplomacy could have just papered over the disagreement over impressment. And so they did their best to obstruct the war effort. They not only didn't want to contribute to the war effort, but they wanted to block it as best they could.
Church bells were rung and flags were lowered in New England when the declaration of war was announced. There was also the problem of getting enough men to serve as soldiers. Congress had approved an increase of 25,000 men. Only 5,000 agreed to serve. Members of Congress from the western states had spoken proudly of how their people would rush to fight the British. This did not happen. The first request to Kentucky for soldiers produced only 400 men. Historian Alan Taylor says that some states in the Northeast did not offer any soldiers at all, especially for invasions into Canada.
And even when the governors would cooperate, as did, for example, the governor of New York, the militia would often march to the border and then decide that their constitutional duty was only to defend their state and not to help the United States invade another country. And so they'd go on a sit-down strike once they got to the border.
Nevertheless, an American general named William Hull led 2,000 men across the Canadian border. But the British general there was prepared, and the attack failed. Although Hull had the stronger force and plenty of supplies, he retreated to Detroit. He was chased by a smaller force of British soldiers and Indians. After the war, Hull was tried by a military court on charges of cowardice. The court found him guilty and ordered him shot. But President Madison, because of Hull's service during the Revolutionary War, permitted the old soldier to live. The next American attack was made from Fort Niagara, a military post in New York on the shore of Lake Ontario. A small group of American soldiers crossed the Niagara River and attacked the British. But some Americans from New York refused to cross the border to help against the British. They calmly watched as British soldiers shot down the attacking Americans. The third campaign was made by General Henry Dearborn. He led a state militia force from Plattsburgh, New York, to the Canadian border. He was planning to cross the border and attack Montreal. But again, the soldiers refused to cross the border. Dearborn could do nothing but march them back to Plattsburgh. British forces at this time were winning victories. They captured an American fort in northern Michigan, and Indians fighting for the British captured a fort at the place now known as Chicago. Instead of marching through Canada without difficulty, the Americans found themselves trying hard to keep the British out of the state of Ohio. For a while, the small American Navy was doing better than the Army. Just 2 months after the war started, the United States warship Constitution forced a British ship to surrender. Several months later, another American ship, the Wasp, captured the British ship Frolic. Then a frigate named the United States defeated one of Britain's most famous fighting ships, the Macedonian. The British ship was captured and brought to the United States. There were other victories at sea. At the end of 6 months, the United States Navy had captured 6 British ships and lost only one of its own vessels. Private American trade ships had been armed with guns when the war started. They, too, were successful against the British. They captured more than 300 British trade ships. But the American successes forced Britain to bring more of its fighting ships into the war with the United States. By the middle of 1813, a year after the war started, British ships controlled the East Coast. No American ship could enter or leave any port south of New England. Meanwhile, the military situation was improving for the Americans in what was then the West. William Henry Harrison, governor of the Indiana Territory, formed a large force to try to capture Detroit from the British. At the same time, Captain Oliver Perry built 5 warships on Lake Erie. With these, and 4 he already had, Perry met and defeated a British naval force. Perry reported his victory to Harrison. We have met the enemy, and they are ours. Perry's victory and Harrison's large force caused the British to withdraw from Detroit and from a British fort at Malden in Canada. Harrison's men continued to chase the enemy. They caught them and defeated them in the Battle of the Tens. Killed in this battle was the great Indian chief Tecumseh, who had been fighting for the British. American forces made new attempts to win control of Lake Ontario and invade Canada across the Niagara River. But none of these succeeded. Late in 1813, British soldiers crossed the river and captured Fort Niagara. They also burned the town of Buffalo. By April 1814, Napoleon was forced from power in Europe, and the war between France and Britain was over. The end of the war in Europe permitted Britain to send many of its soldiers to fight against the United States. About 4,000 British soldiers landed on the Chesapeake coast, southeast of Washington. They met American forces inland at Bladensburg, a town 10 kilometers from Washington. The British soldiers broke through the American lines, and the Americans began to run away. But a group of sailors refused to retreat with their artillery. Commanded by Joshua Barney, the 400 sailors chose to stand and fight. The struggle did not last long against the 4,000 British soldiers. Barney held his position for a half hour before enemy soldiers got behind his men and silenced their guns. Barney was wounded seriously. The British thought so much of his courage that they carried him to a hospital for their own soldiers at Bladensburg. Barney himself said the British officers treated him as a brother. Once the British troops had smashed through Barney's Navy men, nothing stood between them and Washington. The commanders of the British force, General Robert Ross and Admiral George Cockburn, took a group of men to the Capitol building and set fire to it. Then the two commanders went to the White House with the same intention. Before setting fire to the president's home, Cockburn took one of Madison's hats and the seat from one of Dolly Madison's chairs. The admiral found the president's table set for dinner. As a joke, he took a glass of wine and toasted the health of President Jemmy. President Madison had fled the White House. He crossed the Potomac River and started toward his home in Virginia. He joined his wife on the road the second day. They decided to wait about 25 kilometers from Washington. When President Madison returned to the Capitol 3 days later, the British had withdrawn. They had also burned most public buildings.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.